আজ 25শে জুলাই, বাংলাদেশ ও ভারতে এখন রাত আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অধিবেশন শুরু করছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমি সেলিম হোসেন। আজকের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
একটি উচ্চ পর্যায়ের মিয়ানমার প্রতিনিধি দল কাল ঢাকা আসছে।
প্রতীক ওমরের রিপোর্ট রয়েছে বাংলাদেশ থেকে।
ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় দেলোয়ার হোসাইন সাঈদি সহ 108 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
আর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক একটি শুনানি রিপোর্ট রয়েছে রবার্ট মুলারের।
First, our investigation found that the Russian government interfered in our election in sweeping and systematic fashion.
প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে আজ দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া বলছে যে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র বিষয়ক আলোচনায় নিজের সুবিধা বাড়িয়ে তোলার জন্যই উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা পরিষদ বা NSC এটা বের করতে পেরেছে উত্তর কোরিয়া নতুন ধরনের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। NSC এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলছে যে এর ফলে সেখানকার সামরিক উত্তেজনা হ্রাস হবে না। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের ওয়েনসেন শহরের কাছ থেকে পূর্ব দিকে তাক করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং পরে তা সমুদ্রে গিয়ে পড়ে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। তারা আরও বলছে যে প্রথম ক্ষেপণাস্ত্রটি আনুমানিক 430 কিলোমিটার এবং দ্বিতীয়টি প্রায় 450 কিলোমিটার দূরত্বে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়া এই সব সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ঘটনার গুরুতর মোড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে 3 বার বৈঠকের পরও এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ব্যর্থতাকেই যেন তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ আজ তাইওয়ান প্রণালীর উপর দিয়ে চলে যায়। এর ঠিক একদিন আগেই চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানের সঙ্গে তার পুনঃ একত্রীকরণের প্রচেষ্টায় যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছিল। মার্কিন নৌবাহিনীর সপ্তম ফ্লিটের একজন মুখপাত্র বলেছেন যে ক্ষেপণাস্ত্রবাহী ওই জাহাজ USS অ্যান্টিয়েটাম ফ্রিডম অফ ন্যাভিগেশন মহড়ায় অংশ নেওয়ার সময় ওই জলপথের ভেতর দিয়ে যায়, যা দুটি প্রতিদ্বন্দ্বী দেশকে পৃথক করেছে। কমান্ডার ক্লে ডস বলছেন যে এই মিশনে ইন্ডো প্যাসিফিক পথকে উন্মুক্ত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিরই প্রমাণ। এক বিবৃতিতে ডস আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সেই সব জায়গাতেই তৎপর থাকবে যেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী তার যাবার অধিকার রয়েছে। গত বছরও যুক্তরাষ্ট্র 2 বার তাইওয়ান প্রণালীর মধ্যে একই ধরনের মহড়া করে। এদিকে গতকালই চীনের প্রতিরক্ষা মন্ত্রক একটি নীতি সম্পর্কিত বিবৃতি দেয় যাতে তারা বলে যে তাইওয়ানকে চীনের সঙ্গে পুনঃ একত্রীকরণে তাদের দীর্ঘদিনের লক্ষ্যে কেউ হস্তক্ষেপ করলে তারা যুদ্ধ করার সংকল্প ব্যক্ত করছে। এই শ্বেতপত্রে যুক্তরাষ্ট্রকে এই বলে অভিযুক্ত করা হয় যে যুক্তরাষ্ট্র বিশ্ব নিরাপত্তাকে খর্ব করছে। সেখানে তাইওয়ানের কাছে ওয়াশিংটনের অস্ত্র বিক্রিরও নিন্দে করা হয়। মিয়ানমারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশে যাচ্ছে আর শনিবার প্রতিনিধি দলটি কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শন করবে। ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে মিয়ানমার প্রতিনিধি দল পাঠাচ্ছে এমনটাই ধারণা করছেন ওয়াকেবল কূটনীতিকরা। জাতিসংঘ থেকে শুরু করে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব দেশেই এই সংকটের আসল সমাধান চাচ্ছে। চীনের ভূমিকা অস্পষ্ট ছিল বরাবরই, অতি সম্প্রতি চীনও সবুজ সংকেত দিয়েছে শরণার্থী প্রত্যাবর্তনে। দ্বিপাক্ষিক একটি চুক্তিতে সই করে বাংলাদেশ ও মিয়ানমার সব রকমের প্রস্তুতি সত্ত্বেও মিয়ানমার রহস্যজনক কারণে চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসেনি। 15 সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী সচিব। 3 দিনের এই সফরকে ঢাকার কূটনীতিকরা বিশেষ গুরুত্বের সঙ্গেই দেখছেন। তারা আশা করেন প্রতিনিধি দলটি রাখাইনের সর্বশেষ অবস্থা শরণার্থীদের অবহিত করবেন। মিয়ানমার প্রতিনিধি দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে রোববার। পররাষ্ট্র সচিব শহীদুল হক দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত সচিব বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকেই আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে তাদের সাময়িক বরখাস্ত হওয়া সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে সংস্থাটির কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এমন মন্তব্য করে বলেন, প্রিয়া সাহা তার বক্তব্য নিজ দায়িত্বে দিয়েছেন কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাৎকালে তিনি সংস্থাটির প্রতিনিধিত্ব করেননি। প্রিয়া সাহা যদি স্বাধীন বাংলাদেশে 3,70,00,000 সংখ্যালঘু গুম বা নিখোঁজ অর্থে বলে থাকেন তাকে অসত্য বলে আখ্যায়িত করে তিনি বলেন, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। রানা দাশগুপ্ত অভিযোগ করেন, বাংলাদেশে গত 10 বছরে সংখ্যালঘুদের অধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো তাদের উপর অত্যাচার এবং বৈষম্যমূলক আচরণ অব্যাহত আছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামাত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রাজশাহীতে একটি হত্যা মামলায় চার্জ গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বগুড়া থেকে আমাদের সংবাদদাতা প্রতীক ওমর।
বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা ও জজ এনায়েত নবী সরকারের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে হত্যা মামলাটির বিচার কাজ আজ থেকে শুরু হলো। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজী শওকত সালেহীন এলেন ভয়েস অব আমেরিকাকে জানান,
অতিরিক্ত মহানগর দায়রা জজে অভিযোগ গঠন হলো মোট 108 জন আসামির বিরুদ্ধে, ইনক্লুডিং দেলোয়ার হোসেন সাঈদী। আগামী 17-10 তারিখ সাক্ষ্য গ্রহণ।
2010 সালের 9 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন মারা যায়। ওই মামলার হুকুমের আসামি করা হয় দেলোয়ার হোসাইন সাঈদীকে। তাকে আদালতে আনাকে কেন্দ্র করে বুধবার থেকেই রাজশাহীর আদালত চত্বরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
আফগানিস্তানের রাজধানী কাবুল আজ উপর্যুপুরি বোমা হামলায় বিস্ফোরিত হয় এবং এতে কমপক্ষে 10 জন নিহত এবং বেশ কিছু লোক আহত হয়েছেন। সেই সময় যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান আফগান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। অভ্যন্তরীণ মন্ত্রকের একজন মুখপাত্র নাসরাত রহিমি বলেন যে মোটরসাইকেল আরোহী একজন আত্মঘাতী বোমাবাজ খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রকের কর্মচারীদের বহনকারী একটি মিনি বাসকে লক্ষ্যস্থলে পরিণত করে। দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ওই প্রথম আক্রমণের জায়গায় ঘটে। কাবুলে দ্বিতীয়বারের বিস্ফোরণ খুব বেশি ঘটে থাকে এবং এর ফলে অতীতে প্রথম উদ্ধারকারী দল এবং সাংবাদিকরা নিহত হয়েছেন। আজ আরও কয়েক ঘন্টা পর জালালাবাদের রাস্তায় দ্বিতীয় আরেকটি গাড়ি বোমার আঘাত হানে। স্থানীয় টিভি চ্যানেলগুলোতে দেখা গেছে স্বজনরা নিখোঁজ লোকজনদের জন্য আহাজারি করছেন। কাবুলের আক্রমণের জন্য কথিত ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীটি দায় স্বীকার করেছে। এদিকে নানগারহার প্রদেশের গভর্নরের দপ্তরের একজন মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, জালালাবাদে আরেকটি বিস্ফোরণে একই পরিবারের 9 জন সদস্য প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ছিলেন 6 জন নারী এবং 3 জন শিশু। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের প্রতি এই বলে আহ্বান জানিয়েছেন যে ব্রেক্সিট চুক্তি নিয়ে আর কোনো আলোচনা না করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন যেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং প্রয়োজন বোধে কোনো নতুন সমঝোতা ছাড়াই 28 রাষ্ট্রবিশিষ্ট ওই জোট থেকে বেরিয়ে আসবারও সংকল্প ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী হবার পর ব্রিটিশ সংসদে দেওয়া আজ তাঁর প্রথম ভাষণে জনসন বলেন, তাঁর পূর্বসূরি টেরিজা মে যে ব্রেক্সিট চুক্তি করেছিলেন সেটা গ্রহণযোগ্য নয়, কারণ তার কথায় টেরিজা মে ব্রিটেনের অর্থনৈতিক এবং সরকারি স্বাধীনতাকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়েছিলেন। জনসন বলেন তিনি একটি নতুন চুক্তি চান, তবে বেশিরভাগ রাজনৈতিক পর্যবেক্ষক যা মনে করেন তেমনটা নয়, ব্রিটেন ইউরোপ পরিত্যাগ করতে প্রস্তুত রয়েছে। লন্ডনের সাবেক মেয়র জনসন নির্বাচনী অভিযান চালান এই প্রতিশ্রুতি ব্যক্ত করে যে তিনি 31 অক্টোবরের মধ্যে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রত্যাহার করে নিয়ে আসবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল প্রতিনিধি পরিষদের 2টি কমিটিতে সাবেক বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের উপস্থিতি সম্পর্কে সানন্দে জানান যে দিনটি তাঁর জন্য এবং রিপাবলিকানদের জন্য খুব ভালো একটা দিন ছিল। তিনি বলেন মুলারের সাক্ষ্যদান প্রমাণ করে যে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ এবং পরবর্তীতে কৌঁসুলি তদন্ত প্রতিহত করার চেষ্টা করে প্রেসিডেন্ট ট্রাম্প বিচারে বাধা দিয়েছিলেন, এইসব অভিযোগ সময়ের অপচয় মাত্র। এদিকে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সংবাদদাতাদের বলেন যে ট্রাম্প প্রশাসন রাশিয়ার হাত শক্ত করে আমাদের জাতীয় নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে থাকতে পারেন এবং ডেমোক্রেটরা প্রেসিডেন্টের ব্যাপারে তাদের নিজেদের তদন্ত এবং প্রেসিডেন্টকে অভিশংসনের প্রক্রিয়া এগিয়ে নেবে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে বিশ্ব সংবাদের পর। আর বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন রবার্ট মুলারের শুনানির সংবাদ। যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার কংগ্রেসের সদস্যদেরকে বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ তদন্তের বিষয়ে তাঁর রিপোর্টে হস্তক্ষেপ করবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবের অভিযোগ থেকে অব্যাহত পাননি তিনি। বুধবার কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে মুলার আইন প্রণেতাদের সামনে নানান প্রশ্নের উত্তর দেন। আমাদের সহকর্মী মাইক ও সালিভানের রিপোর্ট থেকে তথ্য নিয়ে সেগুলো আমি জানাচ্ছি। এখন সাক্ষ্যদান শুরু হলে প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরাল্ড ন্যাডলার জানতে চান, আপনি কি সম্পূর্ণভাবে প্রেসিডেন্টকে অব্যাহতি দিয়েছেন কিনা। মুলার বলেছেন না। তারপর তিনি বলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে যেসব কর্মকাণ্ড করবার অভিযোগ আছে তা প্রেসিডেন্টকে অব্যাহতি দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়া উইকিলিক্স থেকে তথ্য নিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছে বলে সাবেক বিশেষ কৌঁসুলি সতর্ক করেছিলেন, তার কথাই শোনা যাক।
First, our investigation found that the Russian government interfered in our election in sweeping and systematic fashion. Second, the investigation did not establish that members of the Trump campaign conspired with the Russian government in its election interference activities.
তিনি বলছিলেন, প্রথমত আমাদের তদন্তে দেখা গেছে যে রাশিয়ার সরকার আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। দ্বিতীয়ত, তদন্তে এটি প্রতিষ্ঠিত হয়নি যে ট্রাম্প প্রচার অভিযানের সদস্যরা নির্বাচনে হস্তক্ষেপে রাশিয়া সরকারের সাথে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছিল। মুলার বলেন একথাও যে মুলার অভিযোগের কারণে অভিযুক্ত করা যাবে না এমন বিচার বিভাগের নীতি রয়েছে যে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা যাবে না। তবে ডেমোক্রেট প্রতিনিধি জেরাল্ড মুলারকে প্রশ্ন করেন,
multiple acts by the president that were capable of exerting undue influence over law enforcement investigations, including the Russian interference and obstruction investigations. Is that correct?
প্রশ্ন করেছিলেন যে আপনার তদন্তে পাওয়া গেছে প্রেসিডেন্টের একাধিক আচরণ যা রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্তে বাধা দেওয়ার মতো মনে হয়, যা তদন্তে আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের উপরও অযৌক্তিক প্রভাব বিস্তার করতে সক্ষম বলেই মনে হয়, এটা কি সঠিক কিনা? এবং তার উত্তরে রবার্ট মুলার বলেন, এটা ঠিক। রবার্ট মুলার,
Given your 22 months of investigation, tens of million dollars spent and millions of documents reviewed, did you obtain any evidence at all that any American voter changed their vote as a result of Russia's election interference?
কথা বলছিলেন রিপাবলিকান প্রতিনিধি গ্রেগ স্টেব। তিনি মুলারকে প্রশ্ন করেন, আপনার 22 মাসের তদন্তে লক্ষ লক্ষ ডলার ব্যয় করা হয়েছে, লক্ষ লক্ষ নথি পর্যালোচনা করা হয়েছে, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কারণে কেন আমেরিকান ভোটাররা তাদের ভোট পরিবর্তন করেছিল এমন কোনো প্রমাণ কি আপনি পেয়েছেন কিনা? এবং তার উত্তরেও তিনি বলেছেন যে আমি তেমন এ ব্যাপারে তেমন কোনো কথা বলতে পারবো না। রবার্ট মুলার স্টেবু রবার্ট মুলারের এই কথা বলতে না পারার বিষয়ে আবার প্রশ্ন করেন যে আপনি বলছেন কথা বলতে পারবেন না কেন?
After 22 months of investigation, there's not any evidence in that document before us that any voter changed their vote because of their interference, and I'm asking you based on all the documents that you reviewed.
That was outside our purview.
স্টেবু বলছিলেন, আপনি বলছেন আপনি এ ব্যাপারে কথা বলতে পারবেন না, তাই তো? 22 মাসের তদন্তের পর আমাদের কাছে এটি পরিষ্কার হয়েছে যে কোনো ভোটার রাশিয়ার হস্তক্ষেপের কারণে ভোট পরিবর্তন করেছে এমন কোনো প্রমাণ নেই, তাই তো? এবং তার উত্তরেও মুলার বলেন, সেগুলো আমাদের আওতার বাইরে ছিল। অনেক ডেমোক্রেট সাবেক কৌশলীর প্রশংসাও করেছেন, যেরকম ডেমোক্রেট প্রতিনিধি রেড অ্যাডাম শিপ।
Your report for those who have taken the time to study it is methodical and it is devastating. For it tells the story of a foreign adversary's sweeping and systematic intervention in a close
সেপ্তা মন্তব্যে বলছিলেন, আপনার রিপোর্ট যারা সময় করে পড়েছেন তারা বুঝতে পেরেছেন যে এই রিপোর্টটি ছিল পদ্ধতিগতভাবেই করা এবং বিধ্বংসী একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের গল্প পরিষ্কারভাবে বলা হয়েছে এতে। তবে রিপাবলিকানরা মুলারের উপস্থিতিকে রাজনৈতিক নাটক বলেছেন। রিপাবলিকান প্রতিনিধি রেপ ডগ কলিন্স যেমনটি বলেন,
I'm hopeful that the Democrats in our committee will realize that the American people are losing, have lost what little faith they had in this report, and this report now can move on. We can actually start solving things like immigration and other things.
তিনি বলছিলেন, আমি আশাবাদী যে আমাদের কমিটিতে ডেমোক্রেট যেসব সদস্য রয়েছেন তারা উপলব্ধি করবেন যে এই রিপোর্ট সম্পর্কে আমেরিকানদের যে বিশ্বাস ছিল তা আর এখন নেই। এটা বাদ দিয়ে এখন অভিবাসনের মতো যেসব সমস্যাগুলো রয়েছে যুক্তরাষ্ট্রে সেগুলো সমাধানে আমাদের মনোযোগ দিতে হবে। রবার্ট মুলার বলেন, 2020 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে রাশিয়ার হস্তক্ষেপের প্রক্রিয়া কিন্তু এখনই শুরু হয়েছে। ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় হাউস কমিটির সামনে বিশেষ কৌশলী রবার্ট মুলারের সাক্ষ্য ট্রাম্প প্রশাসনের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে এমন আশা করেছিলেন অনেকেই। এই ইস্যু নিয়ে প্রেসিডেন্টকে ইম্পিচ করবার প্রক্রিয়া করা যাবে কিনা এমন প্রশ্ন ছিল ডেমোক্রেটদের মনে। রিপাবলিকানরাও এ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আমাদের কংগ্রেশনাল সংবাদদাতা সহকর্মী ক্যাথরিন জিপসন তার রিপোর্টে উল্লেখ করেছেন, রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক প্রশ্নের অবসান ঘটবে এই শুনানির মধ্যে দিয়ে এমন আশা অনেকে করলেও তেমনটি হয়নি। শুনানি কক্ষের ভেতরে এবং বাইরে আমেরিকানরা অপেক্ষা করেছিলেন এ প্রশ্নের সমাধানের একটি আভাস হয়তো আসবে, কিন্তু তেমন কিছুই হলো না। কেন হলো না এ নিয়েও মানুষের মনে নানান প্রশ্নের উদ্রেক হয়েছে। মুলারের শুনানির প্রতিক্রিয়ায় ডেমোক্রেট প্রতিনিধি ডেভিড সিসিলিন জিপসনের প্রশ্নের উত্তরে বলেন,
I think there's no question that we saw at this hearing overwhelming evidence of obstruction of justice committed by the President of the United States in extraordinary detail from the special counsel.
বলছিলেন, আমি মনে করি এই রিপোর্টে এটি পরিষ্কার হয়েছে যে প্রেসিডেন্ট বিচার প্রক্রিয়া ও তদন্তে বাধা দিয়েছিলেন এমন যথেষ্ট প্রমাণ মিলেছে। তবে তার বিস্তারিত বিশেষ কৌশলীর কাছে আমরা আশা করছি। ডেমোক্রেটরা বিস্তারিত আশা করছেন, তারা চান সেগুলো গোটা জাতির সামনে সরাসরি টিভির মাধ্যমে প্রকাশ করা হোক। ডেমোক্রেট জেমি রাস্কিন যেমনটি বলেন,
He tried to obstruct the investigation into his own obstruction of justice. So it's an absurd situation that
বলছিলেন, তিনি তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, এটা পরিষ্কার। এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন পুরো দেশ এটি জানতে পারছে। রিপাবলিকানরা বলছেন, মুলার মামলাটির ক্ষতি সাধন করেছেন। আর্ক মিডোস যেমন বলেন,
So I think the fact that Robert Mueller didn't appear to have a good grasp of a report that he authored would indicate that there was not
তিনি বলছিলেন, আমার মনে হয় রবার্ট মুলারের এই প্রতিবেদনের উপর খুব ভালো ধারণা নিজেরই ছিল না। এত লম্বা একটি রিপোর্ট প্রকাশ করেছেন কিন্তু পরিষ্কারভাবে তিনি বোঝাতে পারেননি। তদন্তের নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকানরা। তদন্তের প্রশ্নগুলো রবার্ট মুলার ফাঁকিবাজি করেছেন এমন মন্তব্য করেছেন অনেক রিপাবলিকান। রিপাবলিকান প্রতিনিধি ম্যাট গেটস যেমন বলেন,
I found Director Mueller intellectually disheveled, frequently confused, and highly evasive on basic questions about the activities of Russians and their commingling.
বলছিলেন, মুলারের বুদ্ধিদীপ্ত প্রজ্ঞার অভাব অনুভব করেছি। মনে হচ্ছে তিনি রাশিয়ার হস্তক্ষেপ তদন্তে মৌলিক প্রশ্নগুলোতে বিভ্রান্ত হয়েছেন। মনে হচ্ছে ডেমোক্রেটদের ঘনিষ্ঠ স্বার্থ রক্ষায় এবং ট্রাম্প বিরোধীদের পক্ষে তিনি কাজ করেছেন। এ পর্যন্ত 90 জনেরও বেশি হাউস ডেমোক্রেট প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট প্রক্রিয়ার পক্ষে কথা বলেছেন। বলেন, মুলারের শুনানির মাধ্যমে এটি আরও দৃঢ় হতে পারত বা পারে। ডেমোক্রেট প্রতিনিধি ম্যারি গে স্ক্যানলন বলেন,
It discloses a lot of presidential misconduct, and in the past, presidential misconduct of a criminal nature has led to impeachment. So ultimately, the American people are going to decide, you know, whether they can accept this kind of conduct.
তিনি বলছিলেন, প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহারের অনেক প্রমাণ মিলেছে। অতীতে ধরনের বিষয় অপরাধমূলক ধরে ইম্পিচমেন্ট প্রক্রিয়া করা হয়েছিল, এটি হয়তো এগিয়েও যেতে পারে এবার। স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, মুলারের শুনানি বা সাক্ষ্য ট্রাম্প প্রশাসন সম্পর্কে আমেরিকানদের সচেতন করবার একটি টার্নিং পয়েন্ট। তবে ইম্পিচমেন্ট শুধু তখনই হতে পারে যখন আদালত কোনো মামলার তথ্য দেয় এবং সে তথ্য ডেমোক্রেটরা পেলে তখন হয়তো বোঝা যাবে এ ব্যাপারে কোনো কিছু করা যায় কিনা। ন্যান্সি পেলোসি,
So when we go down this path, we want it to be as unifying for our country, not dividing. And that's why we want it to be the strongest possible case.
Nancy Pelosi bolchilen jokhon amra sei pothe jabo tokhon amra deshke bibhokti theke shoriye anar chesta korbo oikkyobaddho korbar chesta korbo ejonno amra chai eti hok shobcheye shoktishali mamla কংগ্রেসের গ্রীষ্মকালীন অধিবেশনের দুদিন মাত্র বাকি আছে, আর এর মধ্যে ইম্পিচমেন্ট প্রক্রিয়ার তেমন সম্ভাবনা নেই এমন কথা অনেকেই বলছেন। ভারতের সমাজের বড় একটি অংশ ছেলে সন্তান আর মেয়ে সন্তানের জন্মের ক্ষেত্রে বৈষম্য করে থাকে এমন অভিযোগ রয়েছে। এ বিষয়ে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে এখন এ নিয়ে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। কন্যা সন্তান জন্মের ব্যাপারে বৈষম্যমূলক মনোভঙ্গি বিশ্বের বিভিন্ন সমাজের ইতিহাসেই দেখা গেছে, ভারত তার ব্যতিক্রম নয়। ভারতে পুত্র সন্তানের জন্য তীব্র আকাঙ্ক্ষা আর কন্যা সন্তানের প্রতি অবহেলার ভাব এতটাই গভীর শেকড় গেড়েছে যে কেন্দ্র সরকার এখন সারা দেশে একটা বিজ্ঞাপন দিয়ে এ ব্যাপারে মানুষকে সচেতন করবার চেষ্টা করছে। কিন্তু তাতে কি সত্যি কোনো লাভ হচ্ছে? কথা বলছি দীপঙ্কর চক্রবর্তীর সাথে। ভারতের কেন্দ্র সরকার দেশের সর্বত্র বিজ্ঞাপন দিচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও বলে, তার ফলে মানুষের সচেতনতা কি বাড়ছে দীপঙ্করদা?
দেখো আসান, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সচেতনতা বাড়ে সাধারণত আমরা দেখি যে শিক্ষা লাভ করলে। কিন্তু এখানে ভারতে আমরা যেটা দেখেছি, খুব শিক্ষিত পরিবারেও এই একই ধরনের একটা বৈষম্য, কন্যা সন্তানের প্রতি অবহেলা, পুত্র সন্তানের প্রতি বেশি ভালোবাসা এবং তার প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা যে পুত্র সন্তান হোক, এই জিনিসটা এমনই গভীর, যেটা প্রথম বললে তুমি যে তীব্র আকাঙ্ক্ষা আর কন্যা সন্তানের প্রতি অবহেলার ভাব এমনই গভীরে শেকড় গেড়ে রয়েছে যে যতই সচেতন করার চেষ্টা করুক তাতে ফল সত্যিকারের অন্তত হলেও খুবই কম দেখা যাচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও এইটা তো এমন ভাবে করা হয়েছে যাতে নানান ভাষায়, সারা দেশের নানান ভাষায় বড় বড় হোর্ডিং দেওয়া হচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, মানে কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখো, তাদের পড়াশোনা করাও, তারা যাতে দেশের একটা স্তম্ভ হয়ে উঠতে পারে, তারা যাতে পরে দেশকে চালাতে পারে। ভারতে তো আমরা ভারতের প্রধানমন্ত্রী দেখেছি মহিলা, ভারতের নানান দেশের নানান রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি মহিলা, এবং আরো অনেক ক্ষেত্রে ভারতে এবারে যে চন্দ্রযান যে গেল পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে, তার যে সবচেয়ে বড় বিজ্ঞানী যারা ছিলেন তার সঙ্গে জড়িত, তাদের দুজনই মহিলা। এত কিছুর পরেও আমাদের যে এই একটা বিচ্ছিরি ব্যাপার চলছে যে কন্যা সন্তানের প্রতি অবহেলা, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ, শুধু তাই নয় সবচেয়ে বড় কথা যেটা এই মুহূর্তে আমাদের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে সেক্স রেশিও, যেটাকে বলে লিঙ্গের ভারসাম্য, সেটা আমাদের উত্তরাখণ্ড একটা রাজ্য উত্তরপ্রদেশের লাগোয়া, তার একটা উত্তরকাশী জেলা, সেখানে 132টা গ্রামে গত 3 মাসে একটিও কন্যা সন্তান জন্মায়নি, অথচ সেখানে গত 3 মাসে 132টি গ্রামে 216টি সন্তান হয়েছে, তার প্রত্যেকটি পুত্র সন্তান, এবং এটা কোনো কোইনসিডেন্স বা সমাপতন হতে পারে না। সুতরাং বোঝা যাচ্ছে যে ওখানে কন্যা সন্তানদের কন্যা ভ্রূণ হত্যা একটা হয়ে চলেছে, তা না তো এই জিনিসটা হতে পারত না। সেটা এত সাংঘাতিক ব্যাপার হয়েছে যে এখন এটা নিয়ে নানান জায়গায় আলোচনা হচ্ছে। আজকে আমরা আলোচনা করছি যে সেটাও কিন্তু সেই একই কারণে। আসান,
আপনি এইমাত্র যে তথ্যটি দিলেন যে গত 3 মাসে কোনো কন্যা সন্তান জন্ম হয়নি উত্তরাখণ্ডের কয়েকটি গ্রামে, এরকম ঘটনার পরিণাম তো সুদূর প্রসারী এবং ভয়াবহ, তো এ ব্যাপারে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে বা হচ্ছে?
দেখো, প্রথম ব্যবস্থা তো বহুদিন আগেই, বহু বছর আগেই নেওয়া হয়েছে। এই জিনিসটা যখন থেকে সরকারের নজরে পড়েছে তখন থেকে একটা আইন করা হয়েছে যে কোনো কন্যা বা পুত্র কি জন্মাচ্ছে তা আগের থেকে জানা যাবে না, মানে লিঙ্গ নির্ধারণ করা যাবে না। আমরা একটা জিনিস জানি যে এখন যত হয়েছে, আগে যেমন কন্যা সন্তান জন্মানোর পর তাকে মেরে ফেলার একটা ব্যাপার হতো, সেটা আরো নৃশংস। এখন হচ্ছে যেটা, সেটা ভ্রূণ হত্যা। ভ্রূণ মানে কন্যা সন্তান জন্মাচ্ছে, যদি দেখা যায় পুত্র সন্তান হয়নি, তাহলে ভ্রূণ অবস্থাতেই সেটাকে অ্যাবর্শন করে ফেলা হয়, সেটা একটা হত্যাকাণ্ড। এই জিনিসটা কিন্তু আইনের দিক থেকে শাস্তিযোগ্য অপরাধ এবং সাংঘাতিক শাস্তি। এবং যেইখানে এই ধরনের লিঙ্গ নির্ধারণ করার জন্য পরীক্ষা হয়, সেই পরীক্ষা কেন্দ্রগুলোতেও, মানে ক্লিনিকগুলোতে, তাদেরও শাস্তি হবে এবং যারা করাচ্ছেন তাদেরও শাস্তি হবে। কিন্তু এই ব্যাপারটা, এই ব্যবস্থা, এটা সত্ত্বেও মানুষের লোভ এত বেশি এবং মানুষের মধ্যে দুর্নীতি এত বেশি যে এই জিনিসটা হয়েই চলেছে। সেটা মানে তার চেয়ে দুঃখের জিনিস আর কিছু নেই। আসান,
ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে আপনি পশ্চিমবঙ্গে আছেন, পশ্চিমবঙ্গের পরিসংখ্যানটি কেমন? এখানে কি ভ্রূণ হত্যার ঘটনা লক্ষ্য করা যায়?
দেখো, পশ্চিমবঙ্গের পরিসংখ্যান আমি এই মুহূর্তে তোমাকে বলতে পারবো না, তবে ভ্রূণ হত্যার ঘটনাটা সাধারণত পশ্চিমবঙ্গে হয় না। এদিক থেকে এই রাজ্যটা অনেকটা এগিয়ে রয়েছে, মনের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে। কিন্তু এখানে, যেমন তুমি জানো, মেয়েদের শিক্ষার প্রসারে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে, তা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে ভেতরে ভেতরে একটা কিন্তু চোরা স্রোত রয়েছে, যে ভ্রূণ হত্যা না হলেও কন্যা সন্তানের প্রতি একটা বৈষম্য এবং অবহেলা, আর পুত্র সন্তানের প্রতি তাদের স্নেহ, অপুত্র স্নেহটা একটু বেশি, বাবা মারি, মারও সেখানে। আমার মেয়ে যে স্কুলে পড়ত, সেই স্কুলে আমার মেয়ের কাছে শুনেছি যে তার ভাইকে, বাড়ি থেকে বেরোনোর সময় ভাইকে স্কুলে টিফিন দিত, বোনকে টিফিন দিত না। আমার মেয়ে যখন এটা জানতে পারলো, এত কষ্ট পেল, তখন নিতান্তই ছোট, বাড়িতে এসে ওর মাকে বললো। তো তারপর থেকে মাঝে মধ্যে ও একটু বেশি করে টিফিন নিয়ে যেত ওর ওই বন্ধুকে, যাতে দিতে পারে, কারণ সে খাবার পেত না। এই জিনিসটা তুমি ভাবতে পারো যে এটাও তো হয়েছে। যতই কন্যাশ্রী প্রকল্প চালু করুক বা যতই জনপ্রিয় হোক, এটা এটা তো রয়েছে। এই ব্যাপারে আমি একটা একজন খুব বিশিষ্ট শিক্ষাবিদের কথা একটু বলি। ইনি, এর নাম হচ্ছে রীতা বসু। ইনি শিশু শিক্ষার সঙ্গে দীর্ঘ বহু বছর ধরে জড়িত রয়েছেন। ইনি যে মন্টেসরি স্কুলটা চালান, তার তাতে কন্যা সন্তান বেশি, কন্যারাই বেশি আছে। তিনি এ ব্যাপারে কি বলেন একটু শোনা যাক।
চারদিকে শুনি মেয়েদের শিক্ষার প্রসার অনেক বেড়েছে, কথাটা সত্যি, সন্দেহ নেই। কিন্তু এই শিক্ষা প্রসারের পেছনে সত্যি কি মেয়েদের শিক্ষিত করার মন, নাকি অন্য কিছু, তাদের বিক্রয় যোগ্যতাটা বাড়ানো? মেয়ে গাইতে জানে, মেয়ে সেলাই জানে, গিফট র‍্যাপিং জানে, ডল মেকিং জানে, পাস করেছে, গ্রাজুয়েট হয়েছে, এগুলো তো সত্যি তার বিয়ের বাজারে অনেকটা বিক্রয় যোগ্যতাটা বাড়িয়ে দেয়। তো এই মনোভাব থেকে একটা পরিবার যখন মেয়েকে বড় করে, সেই পরিবারে মেয়ে তখন অ্যাসেট না হয়ে, সম্পদ না হয়ে, সেটা হয়ে দাঁড়ায় একটা বোঝা। সেই কারণে এইরকম ভয়ঙ্কর কন্যা ভ্রূণ হত্যার ঘটনা শুনি আর তখন মনে হয় যে আমাদের দেশে সত্যি সেই কাল্পনিক রাজ্য নেবে আসবে না তো, যেখানে একটিও মেয়ে নেই, যেখানে শুধুই পুরুষ রাজত্ব করে। সেইখানে এই যে পরিবারগুলোতে মেয়েদের যে অবস্থা, হয়তো আমরা যেখানে আছি সেখানে অতটা ভয়ঙ্কর নয়, তলায় তলায় একটা চোরা স্রোত আছে, কিন্তু সত্যি তো ভারতের অন্য অংশে যেরকম ভয়ঙ্কর ভাবে কন্যা বিদ্বেষ, এটা যে কেন, অথচ তারা ছাড়া তো চলেও না, এটা তো সহজ কথা, বিজ্ঞানের কথা, অথচ এই বিদ্বেষ আমরা ভেবেছিলাম শিক্ষার সঙ্গে সঙ্গে চলে যাবে, তা না হয়ে আরো ভয়ঙ্কর ভাবে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। এত বিষাক্ত এই মনোভাব, এটা কি করে যাবে জানি না।
আসান শুনলে আমাদের একজন বললেন রীতা বসু, এত সাংঘাতিক ব্যাপার একটা যে এটা আমাদের প্রত্যেকের মনে একটা গভীর দাগ ফেলছে, এবং কবে সত্যি এর থেকে আমরা পরিত্রাণ পাবো জানি না, কিন্তু এটা অবিলম্বে এটা শেষ হওয়া দরকার, কারণ তা নয় তো ভারসাম্য বজায় থাকবে না।
বিশেষ রীতা বসু যে কথাগুলো বললেন, শেষ জায়গায় তিনি বললেন যেটি অত্যন্ত উদ্বেগের বিষয়, যে শিক্ষিত হবার পর আশা করা হয়েছিল যে শিক্ষিত হলে লোকে এই বিদ্বেষ থেকে, এই বৈষম্যমূলক মনোভঙ্গি থেকে বের হয়ে আসবে, কিন্তু সেটা শিক্ষার আলো পাবার পরেও ঘটছে না, এবং এই বিদ্বেষটা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই তো নারী পুরুষের সংখ্যায় একটা ভারসাম্য থাকার কথা, সেটা যদি নষ্ট হয় তাহলে তো জীবনচক্রের ভারসাম্যটাই নষ্ট হয়ে যাবে, তাই না?
ঠিক তাই। আসলে এর সঙ্গে কিছুটা ব্যাপার আছে, আমি একজন মনস্তত্ত্ববিদের সঙ্গে কথা বলেছিলাম, লোপামুদ্রা গোস্বামী, তিনি একটু অসুস্থ বলে আলাদা করে বলতে পারলেন না, আমি তিনি যা বলেছেন আমি সেটা তোমাদের বলছি। সেটা হচ্ছে উনি বলেছেন যে আমাদের যে ভেতরে গভীর একটা প্রথিত রয়েছে এই ধারণাটা, এটা কিন্তু রাজারাজাদের মধ্যেও ছিল। রাজার পুত্র সন্তান হলে একটা বিশাল ভোজ হতো, কন্যা হলে ঠিক আছে তার তো বিয়ে হয়ে যাবে, রাজকন্যা চলে যাবে। আমাদের এটাও তাই যে টাউরি দিতে হবে, পণ দিতে হবে, মেয়ে হলে তার একটা বিরাট খরচ, কিন্তু ছেলে যদি হয় তাহলে বরং সে যখন বিয়ে করবে তখন আমরা পণ পাবো মেয়েটির কাছ থেকে, সুতরাং ছেলে হোক। কিন্তু একটা সময় এরকম হতে হতে যে বিয়ে করার মতন আর কোনো মেয়ে থাকবে না, এই সহজ সত্যটা কিন্তু বোঝার অবস্থা আর নেই। আমাদেরকে আমরা যাকে বলি যে মা, জননী, সেই মা যদি না থাকে, যদি মেয়ে না থাকে, কন্যা সন্তান না থাকে, তাহলে তো মাও থাকবে না, জননীও থাকবে না, শুধুমাত্র বাবারা কি থাকবে? দুঃখিত, তাহলে কি আর এটা হয়? এই জন্যই এটা কোনোদিন আমি জানি না কোনোদিন এটা সত্যিকারে বুঝবে কিনা, শুধুমাত্র শিক্ষা দিয়ে যায় হয় না সেটা তো বোঝাই গেল, কিন্তু মানুষের মনের পরিবর্তন কবে হবে সেই আশায় আমরা থাকবো, আসান আর কিছু বলার নেই।
দীপঙ্কর দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ তোমাকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর নামে যুক্তরাষ্ট্রের কেন্টাকিয়ের লুইসভিল বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। ভয়েস অব আমেরিকার এলান বুরহানানের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
No fight, never worry about fights.
What do you worry about?
Nothing really, only bad airplane flights.
লোকে বলে মোহাম্মদ আলী কোনো মুষ্টিযোদ্ধাকে ভয় পেতেন না, কিন্তু তিনি অন্য একটা কিছু অবশ্যই ভয় পেতেন। সেটা কি? সেটা হলো উড়োজাহাজে চড়তে। বক্সিং লাস ভেগাস হল অফ ফেমে মোহাম্মদ আলী একবার বলেছিলেন,
And I think about the plane splitting in the long fall and I say why did I have to rush? I could have took a bus. Oh lord, if you just let me off of here, I'll take a train next.
আমি প্লেনে বিভক্ত এবং দীর্ঘ পতনের কথা ভাবি এবং আমি বলি আমাকে কেন তাড়াহুড়ো করতে হবে, আমি বাসে যেতে পারতাম। হে প্রভু, আপনি যদি আমাকে এখান থেকে বের হবার সুযোগ দেন তবে এরপর থেকে আমি ট্রেনে যাব।
উড়োজাহাজে চড়ার ক্ষেত্রে তার এই ভয়ের কথা অনেকেই জানতেন। মোহাম্মদ আলীর বন্ধু রুডল্ফ ডেভিডসন যেমন বললেন,
He was afraid to fly, so you know, that's just one of those things, something he feared. It wasn't another man in the ring, I can tell you that.
তিনি উড়োজাহাজে চড়তে ভয় পেতেন, সুতরাং আপনি জানেন তিনি যেসব বিষয় ভয় পেতেন তার মধ্যে এটি একটি। আমি বলতে পারি যে তিনি রিংয়ে অন্য কাউকে ভয় পেতেন না।
কিন্তু এখন সেই মোহাম্মদ আলীর নাম এভিয়েশন বিশ্বের অংশ হয়ে গেছে। কেন্টাকির লুইসভিলের মেয়র গ্রেগ ফিশার বললেন,
So we thought it would be a fitting statement for us as a city to put, you know, an exclamation point with his name that okay Muhammad, now we're naming the airport after you. It's time for you to get over your fear.
আমরা ভেবেছিলাম এটি আমাদের জন্য একটি উপযুক্ত বিবৃতি হিসেবে বিবেচিত হবে যে শহর হিসেবে তার নামের সঙ্গে একটি বিস্ময়কর বিন্দু স্থাপন করে আমরা বলছি মোহাম্মদ আপনি মারা যাবার পর আমরা আপনার নামে বিমানবন্দরের নামকরণ করেছি। উড়োজাহাজে চড়ার ক্ষেত্রে আপনার যে ভয় রয়েছে তা অতিক্রমের এখন উপযুক্ত সময়।
গত জানুয়ারি মাসে লুইসভিল রিজিয়নাল এয়ারপোর্ট অথরিটি বোর্ড নিজের শহরের কিংবদন্তির নামের আন্তর্জাতিক বিমানবন্দরটির নামকরণের পক্ষে ভোট দেন। আর লুইসভিল রিজিয়নাল এয়ারপোর্ট অথরিটির ড্যান ম্যান তখন বললেন,
A committee was formed. They met multiple times over the course of about a year and a half. And as they were going through these meetings, it really became apparent that the recognition of Muhammad Ali, the fact that he's from Louisville, that it made a lot of sense that this should be the
একটি কমিটি গঠন করা হয়েছে। প্রায় 3 বছর ধরে তারা একাধিকবার বৈঠক করেছেন এবং যখন তারা বৈঠকগুলো করছিলেন তখন এটা স্পষ্ট হয়ে ওঠে যে মোহাম্মদ আলীর প্রতি স্বীকৃতি বিশ্বব্যাপী একটি দৃষ্টিভঙ্গি তৈরি করবে। তাই বিমানবন্দরের নাম হওয়া উচিত লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর, যা যথেষ্ট অর্থবহ হবে।
আলী একজন স্পষ্টভাষী সক্রিয়বাদী হিসেবেও সুপরিচিত ছিলেন, যিনি ইসলাম ধর্মে রূপান্তরিত হন এবং ভিয়েতনাম যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করার কারণে ছলচাতুরিমূলক খসড়ায় দোষী সাব্যস্ত হন। মোহাম্মদ আলী কেন্দ্রের সভাপতি ডোনাল্ড লেসার বলেছেন,
So we want to make sure that the general public has a great understanding of why the airport was renamed and the importance that it represents to the Muhammad Ali Center, the family, the nation.
আমরা নিশ্চিত করতে চাই যে সাধারণ মানুষ যেন ভালোভাবে বুঝতে পারে যে কেন বিমানবন্দরটির পুনঃনামকরণ করা হয়েছে এবং মোহাম্মদ আলী কেন্দ্র, মোহাম্মদ আলীর পরিবার, জাতীয় বিশ্বের কাছে এর গুরুত্ব কি।
গুরুত্ব অপরিসীম। আলী লুইসভিলে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়ে ওঠেন এবং সেখানেই 2016 সালে তাকে দাফন করা হয়। বিশ্বব্যাপী কিংবদন্তি হয়ে ওঠা মোহাম্মদ আলীকে কেন্টাকি শহর এখনও শ্রদ্ধার সাথে স্মরণ করছে, করে যাবে চিরকাল।
আর এখন রয়েছে আমাদের প্রতি বৃহস্পতিবারের আয়োজন নারী কণ্ঠ।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুগুপ্তা নসরিন কুইন শুরু করছি আজকের নারী কণ্ঠ। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের 4 অশ্বেতাঙ্গ সদস্য, যারা সকলেই নারী, তাদের বিরুদ্ধে কয়েকদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কটু মন্তব্য করে আসছেন। আজকের নারী কণ্ঠে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। এই 4 কংগ্রেস ওয়ুমেন হচ্ছেন মিনেসোটা রাজ্যের ইলহান ওমর, নিউ ইয়র্কের আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ, ম্যাসাচুসেটসের আয়ানা প্রেসলি এবং মিশিগানের রশিদা তালেব। এই 4 কংগ্রেস ওয়ুমেন স্কোয়াড 4 নামে পরিচিত। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় বলেছিলেন, আমেরিকার সরকারের কি করা উচিত সে বিষয়ে মন্তব্য না করে এদের 4 জনের উচিত তারা যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাওয়া এবং সেই সব দেশের ব্যর্থ সরকারগুলোকে ঠিক করা। প্রেসিডেন্টের মন্তব্যে প্রচণ্ড নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। প্রথমত, এরা 4 কংগ্রেস ওমেনই যুক্তরাষ্ট্রের নাগরিক। শুধু কংগ্রেস ওমেন ইলহান ওমর ছাড়া সকলেরই জন্ম যুক্তরাষ্ট্রে। ইলহান ওমর জন্মগ্রহণ করেছেন সোমালিয়ায়। তিনি যুক্তরাষ্ট্রে আসেন শরণার্থী হিসেবে এবং এখানে নাগরিকত্ব নেন। কিন্তু নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বিরুদ্ধে কটু মন্তব্য করা অব্যাহত রাখেন। নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের ওই 4 অশ্বেতাঙ্গ মহিলা সদস্যের বিরুদ্ধে আবারও আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন,
These left-wing ideologues see our nation as a force of evil, the way they speak so badly of our country. They want to demolish our constitution, weaken our military, eliminate the values that built this magnificent country.
বামপন্থী এই ভাবাদর্শীরা মনে করেন আমাদের দেশ দুষ্ট শক্তি, আমাদের দেশ সম্পর্কে তারা খুব খারাপভাবে কথা বলেন, তারা আমাদের সংবিধান ভেঙে ফেলতে চান, সামরিক বাহিনীকে দুর্বল করতে চান এবং যেসব মূল্যবোধের ভিত্তিতে আমাদের এই মহান দেশ গড়ে তোলা হয় তা তারা ধ্বংস করতে চান। সমাবেশের মাঝে প্রেসিডেন্ট একসময় মিনেসোটা কংগ্রেস ওমান ইলহান ওমরকে লক্ষ্য করে বক্তব্য রাখলে উপস্থিত লোকজন একযোগে বলতে থাকেন, সেন্ড হার ব্যাক, তাকে ফেরত পাঠান। প্রেসিডেন্টের মন্তব্যকে অনেকে বর্ণবাদী বলে মনে করেন, সেই কারণে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একটি আইন প্রস্তাব পাশ করা হয়। নাগরিক অধিকারের নেতা এবং ডেমোক্র্যাট জর্জিয়ার কংগ্রেসম্যান জন লুইস বলেন,
I know racism when I see it. I know racism when I feel it. And at the highest level of government, there's no room.
বর্ণবাদ কাকে বলে আমি তা জানি। আমি যখন তা দেখি তা বুঝতে পারি। বর্ণবাদ আমি অনুভব করি। সরকারের সবচাইতে শীর্ষে বর্ণবাদের কোনো স্থান নেই। সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত মুসলিম ককাসের একটি অনুষ্ঠানে কংগ্রেস ওমান ইলহান ওমর আমেরিকায় মুসলিমদের অধিকার রক্ষা করার জন্য লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন,
because if we don't fully confront it and push people, we're going to be stuck here for another generation or two.
আমরা যদি সম্পূর্ণভাবে এটা মোকাবেলা না করি, আমরা আরো দুই এক প্রজন্ম এই স্থানেই থেকে যাব। প্রেসিডেন্ট ট্রাম্প 2016 সালে যে জয়ী হন তার পেছনে একটা কারণ ছিল শ্বেতাঙ্গ শ্রমজীবী ভোটারদের জোরালো সমর্থন। কিন্তু বহু ডেমোক্র্যাট মনে করেন প্রেসিডেন্ট বিপজ্জনক এক পদক্ষেপ নিচ্ছেন, অর্থাৎ বর্ণবাদী বিদ্বেষের ভিত্তিতে সমর্থন সংগ্রহ। কংগ্রেসম্যান টম মেলিনস্কি একজন ডেমোক্র্যাট, তিনি বলেন, এই কথাগুলো শুধু শব্দ নয়, এগুলো পেট্রোলের মতো, অপ্রকৃতস্থ মস্তিষ্কের পেট্রোলে যেন আগুন ধরিয়ে দেয়া। ট্রাম্প অস্বীকার করেন যে তিনি বর্ণবাদী। তিনি বলেন, ওই চার কংগ্রেস ওম্যান সমাজতন্ত্রবাদী এবং তারা যদি এতই অসন্তুষ্ট হয়ে থাকেন তারা যেন এই দেশ ছেড়ে চলে যান। কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা, চার কংগ্রেস ওম্যান, মিনেসোটা রাজ্যের ইলহান ওমর, নিউ ইয়র্কের আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ, ম্যাসাচুসেটসের আয়ানা প্রেসলি এবং মিশিগানের রাশিদা তালিবের বিরুদ্ধে প্রেসিডেন্টের আক্রমণাত্মক মন্তব্যের সমালোচনা করেন। কিন্তু অনেক রিপাবলিকান আইন প্রণেতা প্রেসিডেন্টকেই সমর্থন করেন। এই চার কংগ্রেস ওম্যান যারা স্কোয়াড ফোর নামে পরিচিত, তারা গত মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে জয়ী হন। তারা প্রগতিশীল, তারা প্রেসিডেন্টের সমালোচনা করে থাকেন, তারা নারীদের ইস্যু নিয়ে সোচ্চার, তারা প্রেসিডেন্টের বিদেশ নীতির সমালোচনা করে থাকেন। যুব সমাজ, প্রগতিশীল চিন্তাধারার লোকজন এবং দেশব্যাপী বহু নারী এই চার কংগ্রেস ওম্যানকে সমর্থন করেন। তারা এদের চিন্তাধারায় অনুপ্রাণিত হন। কংগ্রেস ওম্যান ইলহান ওমর, কংগ্রেস ওম্যান আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ, কংগ্রেস ওম্যান আয়ানা প্রেসলি এবং কংগ্রেস ওম্যান রশিদা তালিব, এরা প্রেসিডেন্টের সমালোচনা বা কটু মন্তব্যে দমে যাবেন সেরকম কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
এখন রয়েছে ক্রীড়া জগতের সংবাদ। তাওহিদুল ইসলাম এখন কথা বলছেন দিলু খন্দকারের সঙ্গে।
দিলু খন্দকার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? দিলু খন্দকার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছ থেকে আমরা আসলে বিশ্লেষণ নিব। আমাদের দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন তারা সবাই জানেন যে কলম্বোতে আগামীকাল বাংলাদেশ দল খেলতে নামছে এবং নতুন অধিনায়কের নেতৃত্বে তামিম ইকবাল 14তম ওয়ানডে অভিষেক, মানে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তার অভিষেক হতে যাচ্ছে। সব মিলিয়ে তার নেতৃত্বে বাংলাদেশ দল কেমন করবে, অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে আপনি কতটা সক্ষম মনে করছেন, তাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। দীর্ঘক্ষণ ধরে আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই, তামিম ইকবাল বিশ্বকাপ থেকে ফিরে এসেছেন, বিশ্বকাপে তেমন একটা ভালো করতে পারেননি, হঠাৎ করেই তাকে অধিনায়কত্ব দেওয়া হলো, অধিনায়ক হিসেবে যে ধরনের প্রস্তুতি, মানসিক প্রস্তুতি নেওয়া দরকার সেটি করার যথেষ্ট পরিমাণ সময়ও তিনি পাননি, তারপরও আপনি কি মনে করেন কতটা সফল হতে পারে?
সত্যি কথা বলতে কি, যে তামিম কখনো বড় আসরে ক্যাপ্টেন্সি করেননি, ক্যাপ্টেন্সি করেননি মিন্স ওয়ানডে ক্রিকেটে তার প্রথম ক্যাপ্টেন্সি এটা, এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে খেলছেন, যখনই দলের প্রয়োজন হয় ক্যাপ্টেনকে পরামর্শ দিচ্ছেন, বিশ্বকাপে দেখেছি মাঠে তিনি ক্যাপ্টেন মাশরাফিকে পরামর্শ দিচ্ছেন, বোলারকে পরামর্শ দিচ্ছেন, এই কাজটা কিন্তু তিনি করে গেছেন, যদিও বিশ্বকাপটা তার একটা ভালো কাটেনি। বিশ্বকাপ থেকে ঢাকায় পারেছি পরের দিনই কিন্তু অনুশীলনে ছুটে গিয়েছিলেন তামিম ইকবাল, কারণ গত দু বছর বাংলাদেশ শুধু না ওয়ার্ল্ড ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার তামিম ইকবাল, তার ব্যাটে রান করা হতে তার তো চিন্তারই বিষয়, তিনি নেটে নেমে গিয়েছিলেন কিন্তু ঢাকায় পারেছি ওয়ার্ল্ড কাপ থেকে এসে, কোন রকম বিশ্রামের প্রয়োজন মনে করেনি, এবং বাংলাদেশে যে কদিন কন্ডিশনিং ক্যাম্প হয়েছে অন্তর্বর্তী কোচ খালেদ মাহমুদের অধীনে, তিনি কিন্তু তার পরিশ্রমের শতভাগ নিংড়ে দিয়েছেন, এবং তিনি বারবার বলেছেন আমাদের প্রেসকে বলেছেন যে বিশ্বকাপটা তার ভালো যায়নি, সেই ভাবনাটা ছেড়ে ফেলে তিনি নতুন করে শুরু করতে চাচ্ছেন, কারণ তার ব্যাটে রান আসছে না, এটা একটা বড় চিন্তা, এবং তারপরে হুট করে কলম্বো পাড়ি জমানোর আগের দিন যখন তিনি জানলেন যে ক্যাপ্টেন হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হবে, তিনি কিন্তু সেটা সহজেই গ্রহণ করলেন, পাশাপাশি বললেন যে মাশরাফি বিন মুর্তজা এবং ওয়ার্ল্ড কাপের বেস্ট পারফর্মার ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার সাকিব আল হাসান তার দলে নেই, এটা একটা বড় ধাক্কা তার জন্য, এবং তারপরে যে টিমটা পেয়েছেন তিনি লিটন দাসকে পাননি, তিনি ছুটিতে, এবং সাইফুদ্দিনকে পাননি যিনি ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার বাংলাদেশ দলের ব্যাট বলে দুটোই ভালো করেছেন, ইংলিশের জন্য তিনিও যেতে পারেনি, তারপরে যে দল।
দিলু খন্দকার, আপনাকে আপনাকে একটু থামিয়ে জানতে চাই, আপনি যে কজন খেলোয়াড়ের নাম বলেছেন তারা বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে ভালো খেলা খেলেছেন, আমরা যদি শুধু ধরি যে সাকিবের কথাই, সাকিব যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানও করেছেন, দেশ যাচ্ছে কলম্বোতে খেলতে, সেখানে কেন লিটন দাস, সাকিব অথবা সাইফুদ্দিন থাকবেন না, তাদের কি সমস্যা?
না, সমস্যাতে সাকিব আল হাসান তিনি ছুটি নিয়েছেন, যে তিনি একটা ব্রেক চেয়েছেন, যে ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের পর তিনি কিছুদিন ব্রেক চেয়েছেন, এবং সাকিব ইংল্যান্ড আমেরিকা হয়ে এখন কানাডায় যাওয়ার কথা, তার টি টোয়েন্টি যে কানাডায় সেখানে খেলার কথা, আর লিটন দাস তিনি তার পরিণয় সূত্রে আবদ্ধ হচ্ছেন সেই জন্য তিনি ছুটি নিয়েছেন, আর সাইফুদ্দিনের কথা, সাইফুদ্দিন ব্যাক প্রবলেমের জন্য তার ইঞ্জুরির জন্য তিনি দল থেকে ছিটকে গেছেন, এবং শেষ মুহূর্তে তার জায়গায় তাসকিন আহমেদকে দলে নেওয়া হয়েছে, সাকিব আল হাসানের জায়গায় তাইজুল ইসলাম যিনি ভারতের কর্ণাটকে খেলছিলেন সেই লেফট আর্ম স্পিনারকে নেওয়া হয়েছে, আর লিটন দাসের জায়গায় নেওয়া হয়েছে এনামুল হক বিজয় যিনি আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছিলেন, মোটামুটি বাংলাদেশের যে ওয়ার্ল্ড কাপে যে দলটা ছিল তার থেকে বেশ কজন নিয়মিত খেলোয়াড় কিন্তু এই দলটাকে তামিম পাবেন না, তারপরে তিনি কিন্তু আজ একটা কথা বলেছেন যে শ্রীলঙ্কায় গত যে দুঃখজনক ঘটনা ঘটেছিল যে তারপরে শ্রীলঙ্কান ক্রিকেটে যে একটা এই শ্রীলঙ্কান পর্যটন শিল্পে ধস নেমে এসেছিল এবং শ্রীলঙ্কা ক্রিকেট একটা আনসার্টিনিটির মধ্যে চলে গেছিল, সেখানে বাংলাদেশ দল সফর করছে এবং তাদেরকে কনগ্রেচুলেট করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কান ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে তিনি খোলামেলাই বলেছেন যে বাংলাদেশ দল যে এই সময়টা এসেছেন শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য একটা বড় সুখবর, এবং বাংলাদেশ একটা সময় এই অবস্থায় যখন গিয়েছিল তখন কিন্তু শ্রীলঙ্কানরা বাংলাদেশে খেলতে এসেছিল। তো মোদ্দা কথা, এই যখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে 8 নম্বর পজিশন থেকে শেষ করেছে, শ্রীলঙ্কা 6 নম্বর পজিশনে থেকে শেষ করেছিল, এই দুইটা দলের জন্য যে শ্রীলঙ্কা তার হোম গ্রাউন্ডে খেলবে, এবং লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার ওয়ান অফ দ্য ফাইনাস্ট ক্রিকেটার, তিনি কালকে ওয়ান ডে ক্রিকেটটাকে বিদায় জানাচ্ছেন, তিনি রিটায়ার করছেন, টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করেছেন, এবার সরিয়ে নিচ্ছেন নিজেকে ওয়ান ডে ক্রিকেট থেকে। শুধু তিনি বলেছেন আগামী বছর বিশ্বকাপ টি-20 পর্যন্ত তিনি খেলে যেতে চান, একটা বর্ণময় ক্যারেক্টার এই লাসিথ মালিঙ্গা। এবং তারপরও কিন্তু তামিম ইকবাল ঘটা করে আজ প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনিও কিন্তু জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করতে চান, একদিনের যে সিরিজ 3 দিনের 3 ম্যাচের সেটাতে জয় দিয়ে শুরু করতে চান। ঠিক সেম কথাটা বলেছেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন দেবক করুণারত্নে, তিনিও চেয়েছেন যে জয় দিয়ে শুরু করতে চান। তিনি বলেছেন বাংলাদেশ সবসময় কঠিন অপোনেন্ট, যদিও তাদের সাকিব নেই, তারপরও কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশকে যখন যেখানেই আমরা খেলেছি তাদের বিরুদ্ধে লড়াইটা খুব একটা সহজ হয় না। আর শ্রীলঙ্কা আর বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের ম্যাচটি কিন্তু বৃষ্টিতে ভেসে গিয়েছিল, দুদল 1 পয়েন্ট করে পেয়েছিল, এবং সব কিছু ছাপিয়ে কিন্তু কাল যে ক্রিকেটটা হবে সেটা কিন্তু দুদলের জন্য প্রেস্টিজিয়াস, কারণ এখন আবার নতুন করে ICC র্যাঙ্কিং যে শুরুটা, বাংলাদেশ চায় যে তারা 3-0 ব্যবধানে যেতে শ্রীলঙ্কার থেকে উপরে র্যাঙ্কিং উপরে চলে যেতে বাংলাদেশ দল, এটাই মূল টার্গেট। অন্যদিকে শ্রীলঙ্কা তার পরের মাঠে তার জয় দিয়ে তারা
সিরিজ। জি দিলু খন্দকার, আমরা
আরো একটা কথা বলতে হবে যে শ্রীলঙ্কান যে কোচ চন্ডিকা হাথুরা সিং এর ইতিমধ্যেই কিন্তু শ্রীলঙ্কা দল শ্রীলঙ্কা ক্রিকেট তাকে আর রাখছেন না সেটা জানিয়ে দিয়েছে। তো মোদ্দা কথা, একটা একটা দুদলের জন্য 50-50 চান্স হবে, এবং যিনি
বাংলাদেশ দলের সাবেক কোচ হিসেবে হাজুর সিং এ খুব ভালোভাবেই জানেন, এবং তিনি জানেন বাংলাদেশের বেশ সক্ষম যেসব খেলোয়াড়রা রয়েছেন তেমন 2-3 জন খেলোয়াড় নেই। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় নতুন অধিনায়কত্ব হাতুর সিংহে খেলোয়াড়দের খুব কাছ থেকে দেখে গেছেন, এবং নতুন নতুন খেলোয়াড় এসছে যারা হয়তোবা কলম্বোর মাটিতে অত বেশি সামঞ্জস্যপূর্ণভাবে নিজেদের খেলা মেলে ধরতে পারবেন না, বাংলাদেশের সম্ভাবনা কতটা দেখেন?
সম্ভাবনার দিক থেকে বাংলাদেশের সম্ভাবনা যথেষ্ট, এই জন্য বলবো যে বাংলাদেশ আর শ্রীলঙ্কান উইকেট কিন্তু প্রায় সেম, কারণ শ্রীলঙ্কায় যারা উইকেট বানান এবং বাংলাদেশে যারা বানান তারাও কিন্তু শ্রীলঙ্কান, প্রায় সেম স্ট্যান্ডার্ডে উইকেট হবে, নিচু হয়ে আসবে বল এবং স্পিনাররা টার্ন পাবে, এটা কিন্তু একদম চিরাচরিত যে উইকেট সেই ধরনের উইকেট, একই ধরনের উইকেটে খেলা হবে। সবথেকে বড় কথা বাংলাদেশ দলের ভালো খেলতে হবে ক্যাপ্টেন নিজেকে, কারণ যেদিন ক্যাপ্টেন নিজে ভালো খেলেন তামিম ইকবাল তার ফ্লাইং স্টার্টটা নেন সেদিনই কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলে, কারণ মোদ্দা কথা সাকিবদের দায়িত্বটা পালন করতে হবে তামিমকে লড়াইয়ের সামনে থেকে। আমরা শুনেছি যে 11 কালকে মোহাম্মদ মিঠুন 3 নম্বরে ব্যাট করবেন, যেহেতু লিটন দাস উনি, সেক্ষেত্রে তিনি সাকিব যে বিশ্বকাপে 3 নম্বর পজিশনে খেলেছিলেন সেখানে খেলবেন, তাইজুল ইসলাম লেফট আর্ম স্পিনার হিসেবে খেলবেন, এবং সৌম্য সরকার যিনি বিশ্বকাপে বেশ কম ম্যাচে উইকেট পেয়েছেন তিনি থার্ড সুইমার হিসেবে খেলবেন, এবং অন্য দুজন সুইমার মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ এই ধরনের উইকেটে বড় ডেঞ্জারাস, ওয়ার্ল্ড কাপে কিন্তু সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার, অতএব মুস্তাফিজের উপরে ভরসা রাখা যাবে। আর দলে যে ব্যাটিংটা সেটা কিন্তু মোটেই উপেক্ষা করার মতো না, কারণ মাহমুদুল্লাহ রয়েছেন, সাব্বির রয়েছেন, এনামুল বিজয় রয়েছেন, মোসাদ্দেক রয়েছেন, এবং এরা সবাই কিন্তু ভালো ব্যাটিং করেন, এবং সৌম্য সরকার নিজে রয়েছেন, তামিম ইকবাল রয়েছেন, মোহাম্মদ মিঠুন রয়েছেন, এটা একটা চ্যালেঞ্জিং হবে নতুন বাংলাদেশ, বাংলাদেশ নতুন করে শুরু করতে চাচ্ছে, তারা জানে যে সাকিব আল হাসান, নিজন সাকিব আল হাসান আয়ারল্যান্ডের ট্রাই নেশন ফাইনাল খেলেনি, কিন্তু বাংলাদেশ কিন্তু দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়েছিল। মধ্যে কথা, সাকিব না থাকলেও যে বাংলাদেশ জিততে পারে তার প্রমাণ কিন্তু সাম্প্রতিক অনেকগুলি ম্যাচই রয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা খেলা চলাকালীন আবারও খেলার খবর দর্শক শ্রোতাদের জানাবো, আপনার বিশ্লেষণও নিশ্চয়ই তখন আমরা আবার শুনবো। আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকের অধিবেশনের প্রায় শেষের দিকে এখন আপনারা সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ শুনবেন, আনিস আহমেদ শোনাচ্ছেন।
ধন্যবাদ সেলিম হোসেন। আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ হচ্ছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে আজ দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া বলছে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র বিষয়ক আলোচনায় নিজের সুবিধা বাড়িয়ে তোলার জন্য উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা পরিষদ বা NSC এটা বের করতে পেরেছে যে উত্তর কোরিয়া নতুন ধরনের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। NSC এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলছে যে এর ফলে সেখানকার সামরিক উত্তেজনা হ্রাস হবে না। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ আজ তাইওয়ান প্রণালীর উপর দিয়ে চলে যায়। এ ঠিক একদিন আগেই চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানের সঙ্গে তার পুনঃ একত্রীকরণের প্রচেষ্টায় যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছিল। মার্কিন নৌবাহিনীর সপ্তম ফ্লিটের একজন মুখপাত্র বলেছেন যে ক্ষেপণাস্ত্রবাহী ওই জাহাজ USS NTTM ফ্রিডম অফ ন্যাভিগেশন মহড়ায় অংশ নেওয়ার সময় ওই জলপথের ভেতর দিয়ে যায় যা দুটি প্রতিদ্বন্দ্বী দেশকে পৃথক করেছে। কমান্ডার ক্লে ডস বলছেন যে এই মিশনে ইন্ডো প্যাসিফিক পথকে উন্মুক্ত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিরই প্রমাণ। আফগানিস্তানের রাজধানী কাবুলের আজ উপর্যুপরি বোমা হামলায় বিস্ফোরিত হয় এবং এতে কমপক্ষে 10 জন নিহত এবং বেশ কিছু লোক আহত হয়েছেন। সেই সময় যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান আফগান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। অভ্যন্তরীণ মন্ত্রকের একজন মুখপাত্র নাসরত রাহিমি বলেন যে মোটরসাইকেল আরোহী একজন আত্মঘাতী বোমাবাজ খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রকের কর্মচারীদের বহনকারী একটি মিনি বাসকে লক্ষ্যস্থলে পরিণত করে। বাংলাদেশের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার একটি চালান আটক করেছে দেশটির কাস্টমস ও শুল্ক কর্মকর্তারা। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় 3 কোটি টাকা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায় কাস্টমস এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। অভিযানের এক পর্যায়ে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের যাত্রী পরিবহনের কাজে নিয়োজিত একটি বাসের ভিতর থেকে উদ্ধার করা হয় 64টি স্বর্ণের বার। কালো টেপ মোড়ানো এসব স্বর্ণের বারের ওজন প্রায় 7.5 কেজি, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। শুল্ক কর্মকর্তারা জানান, রিজেন্ট এয়ারওয়েজের যে বাসটি থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে সে বাসটি ফ্লাইট অবতরণের এলাকা থেকে টার্মিনাল পর্যন্ত যাত্রী পরিবহন করে। সকাল 7:30টার দিকে দোহা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের প্রতি এই বলে আহ্বান জানিয়েছেন যে ব্রেক্সিট চুক্তি নিয়ে আর কোনো আলোচনা না করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন যেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং প্রয়োজন বোধে কোনো নতুন সমঝোতা ছাড়াই 28 রাষ্ট্রবিশিষ্ট ওই জোট থেকে বেরিয়ে আসবার তিনি সংকল্প ব্যক্ত করেন।
আর এই ছিল আজকের বাংলা অধিবেশনের পরিবেশনাগুলো। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের অধিবেশনে যোগ দেওয়ার জন্য। আজকের প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম এবং প্রকৌশলী ছিলেন টিয়ান ওয়াং, আর ফেসবুক সম্প্রচারে ছিলেন সঞ্জনা ফিরোজ। আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেলিম হোসেন এবং
আমি আনিস আহমেদ।
সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালো থাকবেন,
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.